بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا؟ إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا.
এই দেখে আল্লাহ পাকের ফেরেশতাগণ চিনে নেবেন যে না, এদেরকে উঠাইতে হবে। ফায়ুখরিজুনা ওয়াকাদ উমতুহিসু, তাদেরকে উঠাবেন ফেরেশতাগণ এমন অবস্থায় যে তারা জ্বলে জ্বলে ছায়ের মতো হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। ইমতিহাস বলা হয় ছাই হয়ে যাও বা কয়লা হয়ে যাও, ছাই কয়লার মতো হয়ে গেছে। ফায়ুসাব্বু আলাইহিম মাউন, এখন কেমন করে মানুষ আসল রূপে ফিরে আসবে? বলছেন নবী করিম সাল্লাম, তাদের ওপর একরকম পানি ঢালা হবে, সেই পানির নাম হচ্ছে ইয়াকালুলাহু মাউল হায়াত। যে পানির নাম আরবি ভাষায় মাউল হায়াত, মানে জীবনের পানি। আর আমাদের দেশে এই নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়, আবে হায়াত। শুনেছেন না শোনেননি? আবে হায়াত, আব মানে পানি ফার্সি ভাষা, হ্যাঁ, আর হায়াত মানে হচ্ছে জীবন, জীবনের পানি। মানে এমন পানি আল্লাহ ঢালবেন, আল্লাহর ফেরেশতারা ঢালবেন যাতে সঞ্জীবিত হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে। ওই কপালটুকু আছে, সেজদার জায়গাটুকু আছে, এখন শরীর খুব সুন্দরে উঠেছে, অথচ ছাই হয়ে গেছিল কয়লার মতো। আমাদের সে কাঠকে জ্বালান তো, মোটা কাঠকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ হয় না, তখন কয়লা হয়ে থাকে, হ্যাঁ কয়লা হয়ে পড়ে আছে। তো ওইরকম হয়েছিল, এখন আপন রূপে আসছে, ফিরে আসছে আবে হায়াত পাওয়ার পরে। সুবহানাল্লাহ, এই আবে হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের আবে হায়াত ঢালা হবে তাদের উপর। ফাই আমবতুন, তারা উদ্গত হবে, মানে তারা সঞ্জীবিত হবে, সতেজ হবে। এখন তারা গজিয়ে উঠবে, কেমন ভাবে গজিয়ে উঠবে ওই মানুষগুলি, জাহান্নামে জ্বলা মানুষগুলি, যেমন বলছে বন্যা। সাইল বলা হয় বন্যাকে, পুরাতন ভাষায় আরবি ভাষায় সাইল বলে বন্যাকে, আজকাল ফায়জান বলা হচ্ছে, ফায়জান। বন্যার স্রোত যে বয়ে গেছে, তখন কোন কোন জায়গায় দেখবেন গর্ত হয়ে গেছে, সেখান দিয়ে স্রোতের সাথে পানি বয়ে গেছে, পানি যে বয়ে গেছে, পানি বয়ে যাওয়ার পর জায়গাগুলি যখন শুকিয়ে যায়, একটু কাদা কাদা হয়ে আছে আর শুকাতে যাচ্ছে, দেখবেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শস্য বা দানা বা কোনো বীজ এসে পড়েছে, হ্যাঁ দুই পাশে লেগে গেছে, বা ওই পানি চলে গেছে সাইডে, ওই বীজগুলো থেকে গেছে। তারপরে দু চার দিন পরে কি হয়, বীজ থেকে গাছ গজিয়ে উঠে, গাছ গজিয়ে উঠে, যেমন ওই গাছগুলি দুর্বল হয়ে গজিয়ে উঠছে, ওইরকম ভাবে আবে হায়াত পানি পাওয়ার পরে জাহান্নামীদের শরীর যেন গজিয়ে উঠছে নতুন করে। সুবহানাল্লাহ। ওয়াবকা রাজুলুন মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, এখন আসছে ওই যে সর্বনিম্ন স্তরের ব্যক্তি, একজন ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করে আছে, বড় অপরাধীদের চোখ বেঁধে দেওয়া হয়, জানেন কিনা আপনারা? জানেন, চোখ বেঁধে দেওয়া হয় আর হাতে পায়ে বেড়ি লাগানো আছে, তারপরে হ্যাঁ তাদেরকে যেদিকে মানুষজন আছে ওই দিকে করে রাখা হয় না, উল্টো করে রাখা, উল্টো করে রাখা হয় যাতে দুনিয়ার কোনো কিছু দেখতে না পায়। কোথায় নিয়ে যাওয়া যাওয়া হইলো, কোথা থেকে নিয়ে আসা হইলো, কি করা হইলো, কিছু না। তো এই ব্যক্তি, এই অপরাধী, সবচেয়ে বড় অপরাধী এই উম্মতের, সর্বনিম্ন স্তরের ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, খুন করেছে, জেনা করেছে, কিন্তু তাওহীদ ঠিক আছে। আগে বলেছি, শুরুতে বলবেন না, মুশরিক নয়, কবর পূজারি নয়, মাজার পূজারি নয়। এই ব্যক্তি ওয়াবকা রাজুলুন মুকবিলুন বওজিহি আলা নার, জাহান্নামের দিকে মুখ করে রাখা হয়েছে। ফায়াকুলু ইয়া রাব্বি, বলবে আল্লাহ আর পারছি না, জাহান্নামের দিকে মুখ করে থাকতে আর পারছি না। কাদ কাশাবানি রিহুহা ওয়া আহরাকানি যাকাউহা, এই জাহান্নামের তাপে আমি ধ্বংস হয়ে গেলাম। ওয়া আহরাকানি যাকাউহা, আর এর শিখায় আমি জ্বলে সর্বনাশ হয়ে গেলাম, জ্বলে শেষ হয়ে গেলাম আমি। ফাসরিফ ওয়াজিহানি আনিন্নার, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমার মুখটা জাহান্নামের দিক থেকে এই জান্নাতের দিকে ফিরিয়ে দাও, ব্যাস জান্নাতের দিকে ফিরিয়ে দাও। ফালায়াজলি আদুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, আল্লাহ আল্লাহ রব রব ডাকতে থাকবে। ফালায়াজালু ইয়াদু ফায়াকুলু লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রাহু, আল্লাহ পাক তখন বলবেন যে তোমাকে যদি এতটুকু দিয়ে দিই তো তুমি এতে কিন্তু থামবে না, তারপরে তোমার লোভ বেড়ে যাবে। হ্যাঁ, লোভ বেড়ে যাবে। কোন লোক খুব ভিড় ভাড় আছে, যদি একটু বসতে দেন একটু পরে শোয়ার চেষ্টা করবে। কিছু লোকের স্বভাব এরকম আছে, নিজে বসতে পান না, কোনো যাই দিলেন বসতে, তো একটু ভাই একটু সেটি সুটে বসেন না, ও তখন একেবারে এইরকম বসবে। বিশেষ করে মোটা মানুষ হলে, আর যদি আপনি যদি পাতলা মানুষ হন তো আপনার জন্য বিপদ করে দিই, ওকে একটু জায়গা নামাজ পড়ার জন্য দিলে নামাজ নামাজ পড়ে বসলো, এরকম করে যেমন বলতে কিছু এত লোকেরা এরকম আছে। ও চিন্তা করলো যে এহসান করলো, তো এর একটু জানবা চাই, কমজোর মানুষ, ওর যদি চাপ দিত কি করে থাকে লুটি। তো আল্লাহ পাক বলছেন যে তোমাকে যদি এটা দিয়েই দিই, মানে তোমার মুখটা যদি জান্নাতের দিকে ফিরিয়ে দিই জাহান্নামের দিক থেকে, তান্তা সালিন গায়রাহু, এরপরে আবার চাইতে থাকবে তুমি। ফায়াকুলু লা ওয়া ইজ্জাতিকা, না না আর চাইবো না, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ তোমার মর্যাদার কসম করে, তোমার ইজ্জতের কসম করে বলছি, শপথ করে বলছি, লা আসআলুকা গায়রাহু, এর বেশি আর কিছু চাইবো না। ফায়াসরিফু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ পাক বলবেন জাহান্নামের দিকে মুখটা আর জান্নাতের দিকে ফিরিয়ে দাও। সুম্মা ইয়াকুলু বাদা যালিকা, একটু পরেই কিছুক্ষণ হয়েছে, বলে ইয়া রব্বে হে আল্লাহ হে রব কাররিবনি ইলা বাবিল জান্নাহ, জান্নাত দেখছি অনেক দূরে, অনেক দূরে জান্নাত, এই জান্নাতের তো খুশবু পাই না, আর জান্নাতের যে মনোরম বাতাস আর শান্তি সেই শান্তিও পাচ্ছি না, তো আল্লাহ একটু জান্নাতের দরজার কাছে করে দাও। জান্নাতে এখনো জান্নাত চাইনি, জান্নাতের দরজার একটু কাছে করে দাও, যাতে একটু ভালো হাওয়া বাতাসটা পেতে পাই, পেতে থাকি। ফায়াকুলু আলাইসা কাদ জামতা আল্লাহ তাসআলানি গায়রাহ, আল্লাহ পাক বলবেন তুমি একটু আগে বললে না যে এর বেশি কিছু চাইবো না, আল্লাহ শুধু মুখটা ফিরিয়ে দাও। ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, হে আদম সন্তান তোমার দুর্ভোগ, তোমার সর্বনাশ, তুমি কত গাদ্দার গো, মা আগদারাক, কত তুমি বিশ্বাসঘাতক, এখনই চুক্তি করলে ওয়া ইজ্জাতিকা, তোমার ইজ্জতের কসম আল্লাহ পাক, আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না, কত গাদ্দার তুমি, মা আগদারাক। তাজ্জুবের সেগাই থেকে বলে যারা গ্রামার বুঝে তাদেরকে, মা আগদারাক। ফালাইয়াল এজালু ইয়াদু, কিন্তু নিরাশ হবে না, যে একবার যখন মুখটা ফিরিয়ে দিয়েছে তারও কিছু পেতে পারি মনে হয়, রহমত হবে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, নিশ্চয় আমার রহমত, আমার ক্রোধ, আমার রাগের উপর কি হয়েছে, প্রাধান্য পেয়েছে, প্রাধান্য পেয়েছে, আল্লাহর রহমত আল্লাহর গজব চাইতে বেশি। কিন্তু রহমতের আশা আমল করি করতে হবে, আর যখন বার্ধক্যে পৌঁছে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, তখন রহমতের বেশি বেশি আশা করতে হবে, অসুস্থ থাকবেন তখন রহমতের আশা বেশি করবেন, শেষ জীবনে রহমতের আশা করবেন, কিন্তু যৌবনকালে আল্লাহর রহমত অনেক আছে, সুতরাং পা ফিল্ম দেখি, বদমাইশি করি, হারাম খাই, হারাম উপার্জন করি, নামাজ পড়বো পরে, না তা চলবে না, আল্লাহর গজবের ভয় করতে হবে, আল্লাহর গজবের ভয় করতে হবে। তারপরে দোয়া করতে ফালাই আজালা, তো আল্লাহর কাছে দোয়া করতেই থাকবে, দোয়া করতে ফায়াকুলু লাআল্লি ইন আতাইতুকা যালিকা তাসআলুনি গায়রাহু, আল্লাহ পাক বলেন আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি জান্নাতের দরজার কাছে করেই দিই তো তারপর আরো কিছু চাইতে শুরু করবে তুমি, কারণ তোমার স্বভাব বুঝতে পারছি। ফায়াকুলু, সেই বলবে লা না আর চাইবো না, ওয়া ইজ্জাত থেকে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, শপথ করবে আর শপথ ভঙ্গ করবে, লা আসআলুকা গায়রা, আল্লাহ এর ছাড়া আর কিছু চাইবো না। ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিক, আল্লাহর সাথে বারবার করে প্রতিশ্রুতি করবে, ওয়াদা করবে, চুক্তি করবে আর চুক্তি ভঙ্গ করবে, আল্লাহ আসআলুহু গায়রা, আল্লাহ আর কিছু চাইব না, আল্লাহ আল্লাহ আর চাইব না, আল্লাহ আল্লাহকে ধরবে একেবারে কায় মনে। আমরা দেশে যখন এয়ার কন্ডিশন দেখিনি, এসি দেখিনি, প্রথম এক বিরাট হোটেল, আর হোটেলের গেটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আমার জীবনের কথা বলছি, গ্র্যান্ড হোটেল সম্ভবত নাম কলকাতার হোটেল, প্রথম গেছি ওই কালে, যেই কালে ওই মাদ্রাসার স্কুলের ছাত্ররা মিছিল টিছিলে যেত না ফ্রিতে, ওই ফ্রি যাওয়া। সে ছাত্র জীবনে হয়তো বয়স হয়তো 16-17 এরকম ছিল, তখনকার কালের কথা বলছি, প্রথম গেছি, এসি শুনি, এসি এসি না দেখেছি না, এসি ঠান্ডা কেমন লাগে তা পেয়েছি। তো দরজার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, রোড দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু হোটেলের ঠান্ডা বাতাস রোড পর্যন্ত আসছে। তখন এত ঠান্ডা কেন এখানে, আর রোডের উপরে এখানে কেন ঠান্ডা, এতক্ষণ খুব গরম লাগছিল গেমে, আর এখানে ঠান্ডা কেন, এই হোটেল হচ্ছে 5-star হোটেল, এখান থেকে ওই এসির বাতাস আসছে। তো আল্লাহ পাকের এই নিয়ামত, জান্নাতের নিয়ামত যখন দেখতে পাবে জান্নাতের দরজা থেকে, আর জান্নাতের দরজা মানে তো এর আগে বলা হয়েছে, প্রথম বক্তব্যে জান্নাতের দরজা সম্পর্কে বলেছি, হ্যাঁ, জান্নাতের দরজা মানে এই নয় যে দুনিয়ার কোনো ফাটক, দুনিয়ার কোনো রাজ প্যালেসের দরজা, আল্লাহু আকবার, জান্নাতের দরজা বিশাল দরজা। তো যখন দেখতে পাবে জান্নাতের নিয়ামত গুলিকে, তো কিছুক্ষণ তো চুপ থাকবে, কি করে বলবো এত তাড়াতাড়ি, লজ্জাও লাগে, সাকাতা মাশা আল্লাহ ইয়াসকুত, কিছুক্ষণ চুপ থাকবে, সুম্মা ইয়াকুল, তারপরে বলবে রব্বি আদখিলনি জান্নাহ, আল্লাহ একটু জান্নাতে যদি দাখিল করে দিতে, বেশি না একটু, আল্লাহ তুমি জান্নাতে দাখিল করে দাও। সুম্মা ইয়াকুল, আল্লাহ পাক বলবে আওয়ালাইসা কাদ জামতা, তুমি কি বলনি, আল্লাহ তাসআলানি গায়রা, এরপর আর কিছু চাইবো না, আল্লাহ জান্নাতের দরজার কাছে পৌঁছে দাও, শুধু বাইরেই রাখো, বাস আর কিছু চাইবো না, বলনি। ওয়াইলাকা ইয়াবনা আদম, আদম সন্তান, তুমি তো খুব খারাপ মানুষ, মা আগদা রাখা, কত বড় গাদ্দারি তোমার। ফায়াকুল ইয়া রব্বি, তখন বলবি আল্লাহ, আল্লাহ তাজআলনি আশকা খালকিকা, তোমার সৃষ্টির একেবারে আমাকে নিকৃষ্ট বানিয়ে দিও না, এত হতভাগা করে দিও না আল্লাহ, যে জান্নাতের দরজায় পৌঁছে গেছি আর জান্নাত দেখতে পাবো না, জান্নাতের ভিতরে যেতে পাবো না, এত হতভাগা একবার বদবখত বানিয়ে দিও না। আশকা মানে বদবখত, শাকিউন ও সাঈদ, আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে হাশরের মাঠে বিচার দিবসে মানব জাতি দুই ভাগে ভাগ হবে, এত ধর্ম কর্ম থাকবে না তখন, আর এত দলও থাকবে না, না রাজনৈতিক দল থাকবে, না ধর্মে এত ফিরকা থাকবে, কিছু থাকবে না, আল্লাহ পাক বলছেন দুই ফিরকা হবে, ফামিনহুম শাকিউন ও সাঈদ, এক দল হবে বদবখত শাকি হতভাগা বদনসিব, আর ও সাঈদ আর ভাগ্যবান হবে, নেক বখত যাদেরকে বলা হয় ফার্সি ভাষায়, সৎ লোক হবে যারা, যারা ভাগ্যবান হবে জান্নাতি হবে, দুই ভাগে আল্লাহ পাক হাশরের মাঠে মানুষকে ভাগ করে দেবেন, জান্নাতি এবং জাহান্নামী, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি যারা সাঈদ ভাগ্যবান, এবং ফারিকুন ফিস সাঈর, একদল জাহান্নামে যারা হচ্ছে শাকি বদবখত বা বদনসিব হতভাগা। আল্লাহ আমাকে এত নিকৃষ্ট, তোমার সৃষ্টি নিকৃষ্ট বানিয়ে দিও না আল্লাহ, যে আমি জান্নাত দেখেও জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তুমি সুযোগ দাও। ফালা ইয়াজালু ইয়াদুদুয়া, করতেই থাকবে আল্লাহর কাছে, কানতেই থাকবে আল্লাহর কাছে, ডাকতেই থাকবে আল্লাহকে, হাত্তা ইয়াযহাক, আল্লাহ পাক হেসে দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক হেসে দিবেন, আল্লাহর হাসা আল্লাহর মতো, এটিও আল্লাহর এমন গুণ যেভাবে না আল্লাহ হেসে দিবেন মানে আমাদের মতো, দেখেন আমরা হাসি যখন তখন আমাদের শরীর হালকা হয়ে যায়, অনেকে ব্যালেন্সলেস হয়ে যান, হাসার সময় কেন লুটিয়ে পড়ে, এত হাসা হেসেছে আর বসে থাকতে পারছেন না, দেখেছেন না, দেখেননি ছোট বাচ্চাদের হাসি দেখবেন, হাসতে হাসতে গোড় দিতে শুরু করেছে। তো মানুষ এত দুর্বল, এত কমজোর জাতি যে হাসলে তার শরীর হালকা হয়ে যায়, হ্যাঁ, এমনকি বড় 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 ব্যক্তিও, সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি, খুব জ্ঞানীগুণী ব্যক্তি যদি বেশি হাসে, অট্ট হাসি, তাহলে তার আর ব্যালেন্স থাকে না তখন তার। এই জন্য নবী করিম সাল্লাম শুধুমাত্র প্রথম হাসি হাসতেন, মুচকি হাসি, দেহেকও করতেন না, আওয়াজ করে হাসতেন না, অট্ট হাসি তো হাসতেনই না, এমনকি দেহেক যেটি ওই রকম হাসাও তেমন হাসতেন না, তার হাসি শুধু হইতো মুচকি হাসি, তাবাসসুম। আল্লাহ পাক হেসে দেয়, ফায়দা যাহেকা মিনহু আজেনালাহু বিদ্দুখুলি ফিহি, আল্লাহ হেসে গেছেন মানে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, দেবেন এখন জান্নাতে, অনুমতি দিবেন। ফেরেশতা বলে আচ্ছা ঠিক আছে, একে জান্নাতে দাখিল করে দাও। সুবহানাল্লাহ, ফায়দা দাখালা ফিহা, জান্নাতে যখন দাখিল হয়ে যাবে, কিলা, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে তামান্না মিন কাজা, আচ্ছা তোমার এখন আশা আকাঙ্ক্ষা কি বলো, জান্নাতে এসেছো তো কি চাও তুমি? বড় বড় বাড়িতে যেখানে সব রকমের খানা পানি পাওয়া যায়, এইরকম বাড়িতে যদি আপনি কোনোদিন মেহমান হন, তাহলে বলে আচ্ছা কি খাবেন বলেন, যদি চা খান চা আছে, কফি খান কফি আছে, জুস খান জুস আছে, আর জুসের মধ্যে কোন জুস খান, ম্যাঙ্গো আম না আপনার অরেঞ্জ না কি আপেল, সব আছে। কিন্তু গরিবের বাড়ি হইলে যেটা আছে সেটা দেবো, কোহে ফাঁসবে নাকি? ও যদি বলে কি খাবেন, আর বলে দেয় কফি, বাড়িতে নেই কফি, মুসিবতে পড়বে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তামান্না মিন কাজা, কি চাও বলো, তোমার আশা আকাঙ্ক্ষা তুমি প্রকাশ করো, কি আশা আকাঙ্ক্ষা তোমার? ফায়া তামান্না, তখন তার আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে, আল্লাহ আমি চাই, আবগা কাজা আবগা কাজা, আমি এই চাই, উরিদু কাজা উরিদু কাজা, আল্লাহ এই চাই এই চাই। সুম্মা ইউকালু লাহু, হইল তার যা ছিল আশা আকাঙ্ক্ষা হইল, তারপরেও বলা হবে সুম্মা ইউকালু লাহু তামান্না মিন কাজা, আরো কিছু চাও। আল্লাহু আকবার, আল্লাহ কত গাফুরুর রহিম, আল্লাহর রহমত কত প্রশস্ত। আমরা যদি কোনো বদমাশ লোককে মাফও করে দিই, মাফ করে দেওয়ার পরে ওকে বাড়িতে দাও দিতে চাইব না, ঠিক না? আমাদের সংকীর্ণতা, কারোর সাথে রাগারাগি হয়েছে, শত্রুতা হয়েছে, মাফ করে দিলাম, কিন্তু ওকে আমার ভিটে মাটিতে চড়তে দেবো না, দূরেই থাকো, সামনে যেন না আসে, দূরেই থাক, দেখা সাক্ষাতে গেলে সালাম দোয়া ব্যাস, তাই না? আল্লাহু আকবার, কত সংকীর্ণ আমাদের মন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবে আরো চাও আরো চাও, ফায়াতামান্না আরো আকাঙ্ক্ষা করবে, হাত্তা তানকাতিয়া বিহিল আমানিও, তার সমস্ত আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, বলল আর কিছু নেই আল্লাহ, আর খুঁজেই পাচ্ছি না, কি চাইবো খুঁজেই পাচ্ছি না। ফায়াকুলু লাহু, আল্লাহ পাক বলবেন হাযা লাকা ওয়া মিসলুহু মাহু, এ তো দিলাম তুমি যা তামান্না করলে, যা আশা আকাঙ্ক্ষা করলে দিলাম, এবং এর মতো এর সমান আরো দিলাম তোমাকে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই দিবেন। তাআলা আবু হুরাইরা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলেন, ওয়া যালিকা রাজুলু আখিরু আহলিল জান্নাতি দুখুলান, এই ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে, শেষখানে প্রবেশ করবে জান্নাতে, তারপরে জান্নাত ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর কোন জাহান্নামী জান্নাতে উঠে আসবে না। এই হচ্ছে নিম্ন স্তরের জান্নাতি যে জাহান্নাম থেকে উঠে আসবে। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন একটি হাদিস, এই জাহান্নামী যারা মুমিন মুসলিম জাহান্নামী, ফাসেক অথবা বিদাতী জাহান্নামী যারা জান্নাতে উঠে আসবে, তাদের সম্পর্কে বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াখরুজু কওমুন মিনান নার বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল মুসলিম জাহান্নাম থেকে বেরিয়ে আসবে কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে, সুপারিশে, আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাবেন, আর রাসূলুল্লাহ শাফাআত করবেন যে হে আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত, এরা নামাজি ছিল, এরা তৌহিদবাদী ছিল, এরা কবর পূজারি মুশরিক ছিল না, এরা কাফের ছিল না, এরা ঈমান ভঙ্গ করে নষ্ট করেনি, এরা ঈমানকে ঠিক রেখেছিল, কিন্তু এরা ছিল হয়তো ঘুষখোর, এরা ছিল বেঈমান, এরা পাপ করেছে, এরা খুন করেছে, এরা অন্য অন্য পাপ করে জুয়া খেলেছে ইত্যাদি, আল্লাহ তুমি এদের মাফ করে দাও। এইভাবে শাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে থাকবে, এরা যখন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, ফায়াদ খুলুনাল জান্না, জান্নাতে এরা প্রবেশ করবে, জান্নাতে এদের একটি স্পেশাল নাম হবে, সেই নামে তারা চিহ্নিত হবে, তাদেরকে চেনা যাবে, সেই নাম জানেন, নাম হচ্ছে জাহান্নামী নাম, ওদের নাম হবে ইউসাম্মাউনা আল জাহান্নামিন, ওদের নামকরণ হবে জাহান্নামী বলে, সুবহানাল্লাহ, নাম হবে জাহান্নামী। আচ্ছা জাহান্নামী যদি বলা হয় তো রাগ হবে না? রাগ হবে না, আরো খুশি হবে, খুশি হবে, কারণ নিয়ামত স্মরণে আসবে, আর ওই কষ্ট স্মরণে আসবে, যদিও জান্নাত পেয়ে কষ্ট ভুলে যাবে যে কষ্ট পেয়েছে, কিন্তু তারপরও খেয়াল আসবে যে এক যুগ ছিল যে জাহান্নামে জ্বলেছি, আর জাহান্নাম থেকে সে যখনই নাম শুনবে এই জাহান্নামী শোনো, তখন মনে হবে আল্লাহর নিয়ামত, উফ আল্লাহ কত রহমত করেছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় অবদান শাফাত, যে নবীর শাফাত যদি না হইতো, আল্লাহর রহমত তার উপর না হইতো, তাহলে আমি জান্নাতে আসতে পারতাম না, আমার নাম জাহান্নামী, আমি জাহান্নামেই ছিলাম, এজন্য খুশি হবে, দুঃখ হবে না। দুনিয়ার মতো নয় যে একটা লোক আসামি জেল খেটে এসেছে, আজ এই আসামি এই খুনি এই সন্ত্রাসী, আরে বাপরে বাপ, মুশকিল করে দিবে না? হ্যাঁ, তো তাদেরকে এবে নামাজি মুশকিল, ইউসাম মাউনাল জাহান্নামী, এদেরকে জাহান্নামী বলা হবে। আর একটি বিষয় বলবো আপনাদের সামনে, সময় আছে তো না? আল্লাহ পাকের দিদার, এই সম্পর্কে হাদিসের একটা অংশ শুনিয়েছি, আর একটি হাদিস আপনাদেরকে শোনাবো, তার আগে দুই একটি আয়াত শোনাই। আচ্ছা বলুন তো, আপনাদেরকে জিজ্ঞাসা করবো, আপনারা অনেকে আকিদা ওয়াসিতে পড়েছেন এবং আকিদা ওয়াসিতে আল্লাহর দিদার, আল্লাহর দর্শন সম্পর্কে আয়াত হাদিস পড়েছেন। কোরআনে কারিমের একটি আয়াত কে বলুন তো দেখি, যা দ্বারা প্রমাণ হয় যে কিয়ামতের দিনে মুমিনরা আল্লাহ পাককে দেখবেন। কিছু চেহারা, কিছু মুখমণ্ডল মানুষের হবে, ইয়াউমাইজিন মানে সেই দিন, কাল কিয়ামতে জান্নাতে, নাজেরা মানে তরতাজা, হ্যাঁ সতেজ, সঞ্জীবিত, তরতাজা মানে তাদের আয়েশ আরাম ভোগ বিলাস আরামে যা আছে তা ফুটে উঠবে তাদের চেহারা দেখলে, তাদের স্বাস্থ্য দেখলে। ওজুহিয়াউমাইজিনা এলা রব্বেহা নাজেরা, এবং তারা আগের নাজেরা হচ্ছে দদ দিয়ে মনে রাখবেন, আর পরের নাজারা হচ্ছে মানে দেখা, এলা রব বেহা নাজার, এবং তারা তাদের রবের দিকে কি করবে, তাকাবে, দেখবে, রবকে দেখবে তারা। তাহলে এই আয়াত স্পষ্ট করে যে রবকে মমিন বান্দারা যাদের চেহারা তরতাজা হবে, সঞ্জীবিত হবে, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, তারা আল্লাহ পাককে দেখবে। দ্বিতীয় কোন আয়াত আল্লাহ পাক সূরা ইউনুসের আয়াত নম্বর 26 এ ইরশাদ করেছেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, ওই সব লোকেরা যারা সৎকর্মশীল, ইহসান করেছে, সৎকর্ম করেছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ইহসান করেছে, মানুষের সাথে ইহসান করেছে, সদাচরণ করেছে। ইহসানের দুইটি অর্থ, আল্লাহ পাকের ক্ষেত্রে আল্লাহ পাকের হক যথাযথ আদায় করা, ইবাদত বন্দেগী সুন্দর করে আদায় করা, আর মানুষের ক্ষেত্রে যেমন আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইনে ইহসানা, ওয়ালিদাইনের সাথে ইহসান করেছে, হ্যাঁ তারপর আত্মীয় স্বজনদের সাথে ইহসান করেছে, পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ করেছে, গ্রামবাসীর সাথে সদাচরণ করেছে, মুসলিম ভাইদের সাথে সদাচরণ করেছে, মানুষ হিসেবে অমুসলিম হলেও তাদের সাথে সদ্ব্যবহার করেছে। আল্লাহ পাক সদ্ব্যবহার করতে বলেছেন সবার সাথে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ পাক বলেছেন মানুষকে, এখানে আল্লাহ মুমিনকে মুসলিমকে বলেননি, মানুষকে তোমরা ভালো কথা বলো, কেমন আছেন, কেমন আছো, কি খবর, কোন কাফের প্রতিবেশী অমুসলিম প্রতিবেশী কি খবর, কেমন আছো, শুনেছিলাম তুমি অসুস্থ ছিল, ভালো হয়েছে তো, কোনো অসুবিধা আছে নাকি, খুশি হয়ে যাবে, আরে আমার স্বজাতি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করে না, আমার খোঁজ খবর নাই না, আরে মুসলিম আমার খোঁজ নিচ্ছে, খুশি হবে, ইসলামের দিকে আকৃষ্ট হয়ে আসবে, এই চরিত্র দেখাতে হবে তাদেরকে। আল্লাহ পাক শিখিয়েছেন অকৌলুল নাসে হুসনা, তো আল্লাহ পাক বলছেন লিল্লাযীনা আহসানু আল হুসনা, যারা সৎকর্মশীল হবে, আল্লাহর হকের ক্ষেত্রে ইহসান করবে, মানুষের অধিকারের ক্ষেত্রে ইহসান করবে, তাদের জন্য হুসনা রয়েছে, হুসনা মানে জান্নাত, আল হুসনা আল জান্নাহ, মুফাসসিরিন ও তাফসীর করেছেন আল হুসনা জান্নাহ, আল্লাহ জান্নাত দিবেন, আর কি দিবেন, ওয়া জিয়াদা, আমি আগে শুরুতে বলেছিলাম কি দিবেন, ও আর ফাও দিবেন, জিয়াদা মানে অতিরিক্ত ফাও দিবেন, ওজন করে হ্যাঁ 5 কিলো বেগুন কিনলেন, তারপর 2টা বেগুন আরো উঠিয়ে দিল, খুব খুশি, লোকটা তো খুব ভালো রে, আবার আসবো এর কাছে কিনতে আসবো, ঠিক না, আলু কিনলেন ওই রকমই, যে কোনো কিছু, হ্যাঁ যদি বেশি দেয় কোনো বিক্রেতা কোনো ব্যবসায়ী, তো ওর দোকানে বারবার আপনার আসতে ইচ্ছা হবে, আর ওই একটা ফাও পেয়েছেন সেই জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া জিয়াদা, হুসনাও দেবো, জান্নাতও দেবো, ওয়া জিয়াদা দেবো, সূরা ইউনুস। আর একটি আয়াত রয়েছে কোরআন কারিমে, কে বলতে পারেন, অনেক হাফেজ এখানে আছেন কিন্তু শুধু হাফেজ করে কাজ হচ্ছে না, তরজমাও বুঝতে হবে তাই না, সূরা কাফ বলে দিচ্ছি, সূরা কাফ, হ্যাঁ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ পাক বলছেন লাহুম মা ইয়াশাউনা, জান্নাতীদের জন্য জান্নাতে যা চাইবে তাই হবে, যা চাইবে তা পাবে, তাই হবে, আপনি যা চান, যা খেতে চান, যা পড়তে চান, হ্যাঁ যে রকম বাসস্থান চান, হ্যাঁ যে রকম আপনি উঠতে চান, যে রকম কাজ চান, চাষি চাষ করতে চান, ব্যবসায়ী ব্যবসা করতে চান, হ্যাঁ ছেলে মেয়ে চান, কি চান আপনি, আপনি পাইলট হতে চান, যে আল্লাহ জীবনে তো প্লেনে চড়তে পাইনি, আমি প্লেন নিজে উড়াবো, আল্লাহ তোরা লাহুম্মা ইয়াশাউনা ফিহা, যা চাইবেন তাই পাইবেন আপনি, আল্লাহ আমি পৃথিবীতে আমার ছেলে মেয়ে ছিল না, আল্লাহ আমি জান্নাতে ছেলে মেয়ে নেব, দুনিয়াতে বড় আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ ছেলে দিক মেয়ে দিক ছেলে মেয়ে হয়নি, আল্লাহ দেবেন, সব কথা হাদিসে রয়েছে, যা চাইবেন তাই পাবেন আপনি সেখানে। এবং আপনার স্ত্রীর গর্ভের কষ্ট হবে না, ইচ্ছা করবেন, আশা করবেন, আকাঙ্ক্ষা করবেন, গর্ভধারণ করবে, আর সাথে সাথে প্রসব করবে, সব বেদনা হবে না, আর সে নেফাসও হবে না, রক্ত হবে না, ময়লা আবর্জনাও থাকবে না, কিছুই থাকবে না, আর মাশা আল্লাহ, একবার রেডিমেড রেডিমেড ছেলে মেয়ে, রেডিমেড ছেলে মেয়ে। ওয়াল্লাকুম কি বললাম, হ্যাঁ, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, তো যা চাইবেন জান্নাত পেলেন, জান্নাতে যা চাইবেন তা পেলেন, ওয়ালাদাইনা, এবং আল্লাহ বলছেন আমাদের নিকট, মানে আমার নিকট, আল্লাহ পাক নিজেকে বহু বচনে অনেক সময় ব্যক্ত করেছেন, অনেক বাংলা অনুবাদকরা ওই বহু বচনের তরজমা বহু বচন করেছেন একটু হেফাজতের জন্য, আমার তরজমা যেন শাব্দিক হয়, আর অনেকের জন্য সাধারণ মানুষের সংশয় হয়ে পড়েছে, আর আমার কেমন, নাহানু নাজ্জালনাল কোরআন, আমরা কোরআন নাজিল করেছি, আমরা আবার কি, তাই না, অনেকের এরকম সংশয় হয়, এই সংশয় দূর করে দিচ্ছে। আল্লাহ পাক কখনো নিজেকে এক বচন দিয়ে ব্যক্ত করেছেন, কখনো বহু বচন দিয়ে, আর যারা বিশিষ্ট ব্যক্তি দুনিয়ার তারা নিজেকে বহু বচন দিয়ে কথা বলে, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্মান ইজ্জতের মালিক, সুতরাং তিনি নিজের ক্ষেত্রে বহু বচন জামার সেগা ব্যবহার করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নাহনু নাজ্জালনাহু, ইন্না নাহনু নাজ্জাল, নাহনু আনা বলেননি, আবার আনাও কোন জায়গায় বলছেন ইন্নানি আনাল্লাহ বলেছেন, এক বচনও বলেছেন, বহু বচনও বলেছেন। তো এখানে ওয়াল্লা দাইনা মাজিদ, আমি আল্লাহ আমার নিকট কি রয়েছে, মাজিদ রয়েছে, ওখানে জিয়াদা আর এখানে মাজিদ, একই ধাতু থেকে, মাজিদ মানে ও ফাও, ফাও রয়েছে, অতিরিক্ত রয়েছে, যা চাইবে চেয়ে নিলে তারপরে মাজিদ দিব, মাজিদ যে পঞ্চাশ গুণ, ওই নিম্ন স্তরের ব্যক্তির একটা পঞ্চাশ গুণ শুনলেন, আর তারপরে তারপরে যা শুনলেন, আর তারপরে ফাও আল্লাহ পাক দিবেন। ফাওটা কি হবে, এই ফাওটা হবে আল্লাহ পাকের দিদার, হ্যাঁ, ফাও হবে আল্লাহ পাকের মুলাকাত, সাক্ষাৎ, আল্লাহকে দেখা। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে, ইজা দাখাল আহলুল জান্নাতিল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যাবে, কালা, বলছেন বর্ণনাকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াকুলু আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তখন আল্লাহ পাক বলবেন, অর্থাৎ হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক বলবেন, তুরিদুনা শাইআন আজিদুকুম, আর কিছু চাও, আর কিছু বেশি দেব কি, তুরিদুনা শাইআন আজিদুকুম, কিছু চাও, তোমাদেরকে আরো অতিরিক্ত দেব কি, ফায়াকুলুনা, তখন জান্নাতীরা বলবেন, আলাম তোবাইয়িদ ওজুহানা, আল্লাহ আমাদের চেহারাকে এত সুন্দর করেছো, আমাদের ভাগ্য এত সুন্দর করেছো, আলাম তুদখিলানাল জান্নাহ, আমাদেরকে কি জান্নাত দাওনি আল্লাহ, এত সুন্দর শরীর স্বাস্থ্য করেছো আল্লাহ, তুমি জান্নাত দিয়ে দিচ্ছো, আর কি চাই, ওয়াতুনাজ্জিনা মিনান্নার, আল্লাহ তুমি কি জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দাওনি, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছো, আর কি চাই, দুনিয়াতেই চাইতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, আল্লাহ তুমি দিয়ে দিয়েছো, পেয়ে গেছি। আল্লাহ বলবেন, না, আরো কিছু আছে তোমাদের দেব, কালা ফায়াক শেফুল হিজাব, আল্লাহ পাক তার নূরের পর্দাকে উন্মুক্ত করবেন, খুলবেন, পর্দা খুলে দেবেন, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরে ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল্লা, এত জান্নাতে যে আল্লাহর নিয়ামত দেখেছে, এত হুর দেখেছে, এত গেলমান খাদেম দেখেছে, এত দাস দাসী দেখেছে, এত ভোগের বস্তু দেখেছে, দেখেছে, কিন্তু জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে এত খুশি হবে যে এর চাইতে প্রিয় বস্তু আর কিছুই তারা এখন পর্যন্ত পায়নি। সুবহানাল্লাহ, ফামা উতু শাইআন, এর আগে কোনো কিছু দেওয়া হয়নি, আহাব্বা ইলাইহিম মিনান নাযরে ইলা রাব্বিহিম, আল্লাহর দিকে তাকানো আল্লাহর দিদার চাইতে বেশি প্রিয় বস্তু, আল্লাহর দিদার পেয়ে সমস্ত নিয়ামত ভুলে যাবে, আল্লাহ এত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহ পাক এত সুন্দর। তারপরে এই আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াত শুনাইলাম, তিনটি আয়াতের একটি আয়াত, আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে যেন এই হাদিসের সমর্থন পেশ করলেন কোরআন দিয়ে, যে যারা সৎকর্মশীল হবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন হুসনা, এবং জিয়াদা আর ফাও দেবেন অতিরিক্ত, অর্থাৎ জিয়াদা মানে হচ্ছে আল্লাহ পাকের দিদার। তো এই ছিল আজকের জান্নাত সম্পর্কে আলোচনা। জান্নাত সম্পর্কে আরো বিভিন্ন দিক আছে, মোটামুটি সংক্ষেপে বা মধ্যম আলোচনা বলা যেতে পারে আমাদের এই চারটি আলোচনায়, 3 ঘন্টা আর 2 ঘন্টা 5 ঘন্টা আলোচনা হয়েছে, 5 ঘন্টায় জান্নাতের আলোচনা আছে ডিভিডিতে, ইনশাআল্লাহ তাআলা আমাদের ভাইরা করে দেবেন। তাহলে একটা সিডিতে চলে আসবে, আপনারা পাবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক যেসব ভাইদের কাছে আমার কথা সরাসরি পৌঁছেনি তাদের কাছে আল্লাহ হক কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, দিনের কথা পৌঁছাবার আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, আল্লাহ পাক যেন তার ওসিলা মাধ্যম তৈরি করে দেন, আল্লাহ পাক যেন হক মানুষকে গ্রহণ করার তৌফিক দান করেন, তার অনুসরণ করার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার উপায়। তবে আজকে সময় যথেষ্ট হয়ে গেছে, কোন একদিন এটা একটা আলোচনা হবে যে জান্নাতে যাওয়ার উপায় কি। প্রশ্ন উত্তর দিতে হবে নাকি? জি 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 জি। আল্লাহ জানে কি করবেন, এতটুকুই যথেষ্ট যে তারা ওলামারা বলেছেন, সেজন্য আমি নিজে থেকে বলিনি। যেটা কথা, যারা আল্লাহর আকারে বিশ্বাসী নয় তার আল্লাহকে দেখবে কি করে? কারণ বিশ্বাসী করে আল্লাহর আকার আছে, নিরাকার বলে। এই কথাটি ওলামায়ে কেরামের ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওয়া অন্যান্য ওলামার আইমায়ে কেরাম আমরা উল্লেখ করেছেন, সেজন্য সে কথাটি উল্লেখ করলাম। বাকি মানুষের পরিণাম জান্নাত না জাহান্নাম এর মানে চূড়ান্ত যেটি সিদ্ধান্ত বলা যেতে পারে সেটি আল্লাহ পাকের হাতে, আল্লাহ পাক ভালো জানেন। এবং আল্লাহ পাক যেন আমাদের উপর রহম করেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন। অনেক মানুষ তো সারা জিন্দেগি ভালো কাজ করে গেলে শেষ জামানে ভুল করে দিয়ে জাহান্নামে চলে যেতে পারে, হাদিস রয়েছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে তার দিকে ফিরিয়ে রাখেন, তার দিনের দিকে ফিরিয়ে রাখেন। রব্বানা আলা তুজিন কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। অনেক মানুষ আছে নামাজি ছিল এমনকি দাঁড়িয়ে রেখেছে, তারপরে দাড়ি মুন্ডন করে নিয়েছে, আশ্চর্য কথা। আউযুবিল্লাহ, নামাজি ছিল বেনামাজি হয়ে গেছে, পরিণাম নিজের এত খারাপ করেছে। সুতরাং আমাদের অন্যের চিন্তা চাইতে আমাদের চিন্তা বেশি করা উচিত, যে বাকি জীবন যেটুকু আছে আল্লাহ যেন আমাদেরকে ইমানের হালাতে রাখেন, ইমানের অবস্থায় রাখেন, নেক আমলের অবস্থায় রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থায় রাখেন, শিরক বিদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। অনেক লোক হিদায়ত হয়েছেন এখানে, যার পরে পরিবেশের চাপে গিয়ে আবার বিদাতি হয়ে গেলেন, এক বড় মুসিবত। তো এইসব মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন সকলের, আল্লাহ আমাদের ইমান আমলের আকীদা যেন হেফাজতে তৌফিক দান করেন, কোরআন সুন্নার প্রতি আমল করা যেন তৌফিক দান করেন, আল্লাহর সাথে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে আমাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসা স্থাপন করা যেন আল্লাহ তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ঝুলন্ত তকদির বলতে কিছু আছে কি, চেষ্টা করলে পরিবর্তন করা যায়?
ওলামায়ে কেরামরা তকদির কে দুই ভাগে ভাগ করেছেন এইভাবে যে ঝুলন্ত তকদির বলছেন, আর আমিও বিভিন্ন বক্তব্যে এটা বলেছি ওলামায়ে কেরামদের উক্তি বলে। তারা বলেছেন ওইসব হাদিসের আলোকে, যেসব হাদিস আছে যে মানুষ যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে, মা খালার খেদমত করে, তাহলে কি হয়? হ্যাঁ, হায়াত বৃদ্ধি হয়, বয়স বৃদ্ধি হয়। তারপরে এইরকমের আছে দুয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়। এই হাদিসগুলি যে আছে তাহলে তকদির লেখা আছে, আবার পরিবর্তন কি করে হয়, এটি হচ্ছে সংশয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওলামারা বলেছেন যে তকদির দুই রকম, এক হচ্ছে আল্লাহর অকাট্য ফয়সালা, তকদির মুবরাম মানে অকাট্য ফয়সালা, আবরামা ইউবরামু মানে অকাট্য ফয়সালা কর, আম আবরামু আমরান কোরআনে কারীমে আয়াত রয়েছে, ফাইন্না মুবরামুন, তারা কি অকাট্য ফয়সালা করেছে যে আমরা ইসলাম নিয়ে আসবো না? কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন তো তকদির মুবরাম মানে অকাট্য ফয়সালা, যে 70 বছর বয়সে অমুক ব্যক্তি মারা যাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর ইন্তেকাল করেছেন, অকাট্য ফয়সালা, আল্লাহ এর কমও করেননি বেশি করেননি, আল্লাহ প্রত্যেকের এইরকম আল্লাহ সময় নির্ধারিত করেছেন। দোয়া দিয়ে কি পরিবর্তন হবে? এরকম আল্লাহর অকাট্য ফয়সালা তকদিরের ক্ষেত্রে আছে, আপনাকে আল্লাহ এলেম দান করবেন বা করবেন না, আপনাকে চাষি করবেন, অনেক মেহনত বাপ মা করেছে আপনি পড়েননি, মাদ্রাসা পাঠাবার অনেক চেষ্টা করা হয়েছে আপনি যাননি, আল্লাহর অকাট্য ফয়সালা তকদিরে মুবরাম ছিল, মেহনত করেও ফল হয়নি। আর কিছু কাজ রয়েছে যেগুলো হয়তো তকদিরে মুআল্লাক বলা হয়েছে মানে ঝুলন্ত, এটি এর অর্থ যে এই লোকটি যদি সৎকর্মশীল হয়, মাতা পিতার সেবা করে, যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক, খালা ফুফুর খোঁজ খবর নেই, বংশের গরিবদের বিদেশে এসে টাকা পয়সা হয়েছে তাদের যদি দেখাশোনা করে, এতিমের দেখাশোনা করে, তাহলে তাকে আমি সুখী করব, তার ছেলে মেয়েগুলিকে সৎ করব, হ্যাঁ তার আমি বয়স বৃদ্ধি করব, তার কাজে আমি বরকত দেব, এগুলিকে বলা যেতে পারে যে তকদিরে মুআল্লাক। আর যদি ওই লোকটি না করে তাহলে ফেঁসে যাবে, তাহলে মুসিবতে পড়বে, অথবা বয়স কম হবে 10 বছর, হতে পারে এরকম তকদির। আল্লাহ ভালো জানে এই সম্পর্কে, কিন্তু এই হাদিসগুলি যাতে আছে তাকদীর পরিবর্তন হওয়া, বয়স বেড়ে যাওয়া মানে হয়তো আসলে বয়স বেড়ে যাবে, যে লোকটি যদি ভালো কাজ করে হ্যাঁ বা দোয়া করে খুব আল্লাহ পাকের কাছে, তাহলে আমি 10 বছর বেশি দিয়ে দেব, আর যদি না ওই রকম না চাই তাহলে 10 বছর কম, এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে। ওলামার বলছেন না আসলে বয়স বাড়া কমা হবে না, ও 60 বছর তো 60 বছর, 70 লিখা আছে 70ই হবে, কিন্তু এই অল্প বয়সে বেশি বয়সের কাজ করতে পারবে, এটাই ঠিক। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তারা বয়স পেয়েছেন 60-70-80 করে বয়স পেয়েছেন, তাই না? হ্যাঁ, কিন্তু তারা যে কাজগুলি করেছেন সেই কাজগুলি আমাদের মতো লোকেরা, আপনাদের মতো লোকেরা যদি 500 বছর বাঁচে তাও করতে পারবে না, পারবে? তাহলে এটি হচ্ছে বয়সে বরকত, রিজিকে বরকত। তারা যে দোয়া পাচ্ছেন আপনি আমি হয়তো পাবো না, চিন্তা করেন যে আপনি আমি মরে গেলে কতটি লোক দোয়া করবে, এক একজনের অবস্থা আলাদা আলাদা, কেউ আছেন হয়তো 10টা লোক দোয়া করবে না, কেউ আছেন হয়তো 100 লোক দোয়া করবে, কেউ এমন আছেন যে হয়তো মরার পরে 2-4-10 দিন বাস দোয়া করবে তারপর ভুলে যাবো, কেউ দোয়া করবে ওর জন্য? ওই আম দোয়া কবরস্থানে যে দোয়া হয় সেই দোয়াটা হয়তো পাবে, খাস করে কেউ যে দোয়া করতে যাবে একটা ভালো নামাজি ছেলে জন্মে যায়নি তাহলে কি আর দোয়া করবে তার জন্য। কিন্তু এমন কিছু লোক আছে যে সৎ সন্তান আছে, তারপরে অনেক নেক ছাত্র আছে, মারা গেছে তারা, হাজার হাজার ছাত্র আছে, তারা দোয়া করছে। তো এইরকমই বরকতের বিষয়টি, বয়স বৃদ্ধির বিষয়টি রয়েছে। জি, সকালবেলা গাড়িতে চাপলেন, হয়তো আল্লাহ পাকের তকদিরে লেখা আছে যে লোকটি যদি দোয়া পড়ে তো অ্যাক্সিডেন্ট হবে না, ঠিকই দোয়া পড়েননি, দোয়া পড়লে অ্যাক্সিডেন্ট হবে, দোয়া পড়েনি আর ধাই করে দিলেন অ্যাক্সিডেন্ট করে, হইতে পারে। আর এরকম অনেক সময় দেখা গেছে দোয়া বাস্তব অভিজ্ঞতায় দোয়া পড়তে ভুলে গেছেন, ওই দিনই অ্যাক্সিডেন্টটা হয়েছে, হতে পারে। সকালবেলার জিকির আজকার করেননি, সকালবেলা আজকার উৎসাহ, সকালবেলার জিকির আজকারগুলি যে রয়েছে, দোয়াগুলি রয়েছে, ওগুলি পড়েননি, আর দিনে একটা কোনো বিপদ চলেছে, রাত্রে শোয়ার সময় দোয়াগুলি পড়েননি, আর সেই দিনে আপনি রাত্রে অসুস্থ হয়ে পড়েছেন, হতে পারে এরকম। সুতরাং যেগুলি শরীয়তে আদেশ রয়েছে সেই সুন্নত মুস্তাহাবি হোক, এই দোয়াগুলি সকাল ও সন্ধ্যার হোক বা ঘুমাবার সময় হোক, এগুলি আমল করলে জীবনে বরকত রয়েছে, বিপদ আপদ মুক্ত থাকবেন। যে
ভাই বলছেন যে কিছু লোক বলেন যে আমাদের ইমান ঠিক আছে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না, এরাও কাফের হবে?
নামাজ 5 ওয়াক্ত না পড়লে মুসলিম নয়, এটি হচ্ছে সহি কথা। আর আপনি যদি জান্নাতে যেতে চান, প্রথম প্রমাণ হচ্ছে আপনার নামাজ। নবী সাল্লাল্লাহু বলেছেন নামাজ হচ্ছে হুজ্জত, মানে প্রমাণ। যে ব্যক্তি নামাজ পড়ে না 5 ওয়াক্ত তার কাছে ওয়ালা হুজ্জত আলাইহি ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতে তার কাছে কোনো প্রমাণ নেই। আর আজকে হাদিস শুনলেন, হ্যাঁ, যে জাহান্নাম থেকে উঠাবার সময়েও দেখা হবে যে কপালে দাগ আছে কিনা, নামাজ পড়েছে কিনা, তাহলে জান্নাতে যাওয়ার সময় দেখা হবে না? জাহান্নামই গেলাম না জান্নাত পাবেন তা এমনি? নামাজি ছাড়া বেনামাজি আধা নামাজি কখনো না। সুতরাং আধা নামাজি হবেন না, নিম নামাজি হবেন না, ফুল নামাজি হবেন আল্লাহর রাস্তায়। কেউ যদি
অজ্ঞতাবশত শিরিক করে বসে তাদের জন্য কিরকম হুকুম?
যদি বেঁচে থাকে তাহলে ফিরার রাস্তা খোলা আছে, ফিরে আসো, তবে করে আল শিরিক, আর শিরিক করবো না, আল্লাহ তাবিজ করবো না, আর মাজারে যাবো না, আর খাসি জবাই করবো না, মাজারে গিয়ে শিরিক করবো না, এখনো সময় আছে। আর যদি এই অবস্থায় মরে গিয়ে তা অজ্ঞতা বসত তাহলে মুশরিক হয়ে মরেছে, বড় শিরিক করে যদি মরে তো আল্লাহ মাফ করবেন না। কবরে সিজদা করে মরেছে, কবরে সন্তান চেয়েছে, কবরে গিয়ে খাসি মোরগ জবাই করেছে, আর তারপরে মরেছে, মরেই গেছে অবস্থায় ওই আকিদা নিয়ে, তাহলে বড় মুশরিক হয়ে মারা গেছে। যেমন মক্কার নবী সাল্লামের বংশধর মারা গেছে মুশরিক অবস্থায়, তাদের গোনা খাতা মাফ হবে না, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে ওই অবস্থায়। অজ্ঞতা এই ক্ষেত্রে ওজর নয়, কারণ দীন ইসলাম পৌঁছে গেছে, বাংলাদেশের এমন কোন থানা ডিস্ট্রিক্ট নেই যেখানে তৌহিদের কথা শোনেনি, শিরিক কি জানে না, অবশ্যই শুনেছে কিন্তু অস্বীকার করেছে। সৌদি আরবে চাকরি করতে আসলো বা কমপক্ষে খবর পাচ্ছে, আজকাল প্রচার, আজকাল তো আরো স্পষ্ট প্রচার মাধ্যমে, সৌদি আরবে একটিও মাজার নেই, আবার ভারতে কেন এত মাজার, পাকিস্তানে কেন এত মাজার, বাংলাদেশে কেন এত মাজার, আর এই মাজারে কেন এত ভিড় ভাড়, মসজিদ খালি পড়ে আছে বিরান হয়ে যাচ্ছে আর মাজারে কেন এত ভিড় ভাড়, এত কেন ওরুস, বুঝে আসে না? কমন সেন্স দিয়ে বুঝতে পারবে ইসলাম যদি বোঝার চেষ্টা করে। তাহলে তারপর এই হুজ্জত না যে আল্লাহ আমি তো জানতাম না, আমি না বুঝি তো আমি কবর সিজদা করেছি, আমি সন্তান চাই না, আল্লাহ পাক এই ওজোর কবুল করবেন না। যেমন মক্কার মুশরিকদের পুতুল পূজার ওজোর কবুল করবেন না, যে আমাদের কাছে তো নবী আসেনি, আর নবী আসার আগে তো আমরা মরে গেছিলাম, আল্লাহ করবেন না, কারণ তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অবশিষ্ট এলম ছিল, জ্ঞান ছিল, কিন্তু তারা উপেক্ষা করে ছেড়ে দিয়ে পুতুল পূজা শুরু করেছিল। ভারত বাংলাদেশ পাকিস্তানে রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের দিন মজুদ আছে, কিন্তু তারা উপেক্ষা করছে, পাশের গ্রামে সহি নামাজ পড়া হচ্ছে, শিরক বিদাত করতে যায় না, ওরা মাজারে যায় না, আর এরা মাজারে যাচ্ছে, বেরেলভি কবর পূজা করে বেড়াচ্ছে, বিদাত করে বেড়াচ্ছে। সুতরাং এই ওজর চলবে না যে আমি জাহেল মূর্খ ছিলাম, জানতাম না, সেই জন্য মাজারে সিজদা করে মরেছি, আল্লাহ তুমি মাফ করো না, মাফ হবে না। মাওলানা মানে আমার মালিক, আল্লাহ পাক বড় মালিক, সুতরাং আল্লাহ পাককে মাওলানা বলা উচিত। তবে আমাদের দেশে মাওলানা আলেমদেরকে বলা অভ্যাস আছে, এটি অপছন্দনীয়, কমপক্ষে হারাম না যায়, এতদূর ফতোয়া না দিলেও অপছন্দনীয় না বলাই উচিত, সেজন্য আমরা এগুলি পরিবর্তন করে দিয়েছি। এক যুগ ছিল আমাদেরকেও দেশে লোকেরা তাই বলার চেষ্টা করতো, লিখতো, এগুলি উঠিয়ে দেন। তবে হারাম বলা যাবে না, কারণ মাওলার কয়েকটি অর্থ আছে। একটা হচ্ছে মহান মাওলা, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির, আল্লাহ পাক মাওলানা, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, তিনি আসল মাওলা, যেমন আল্লাহ রহিম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহিম বলা হয়েছে, তারপরে আপনার পিতা দয়ালু, আপনার মা দয়ালু, তাদেরকে বলছেন না আমার আব্বা রহিম, দয়ালু বলা যাবে, আর রহিম বলা যাবে না। তো সেই রকমই যদি মাওলা, মাওলা এমনকি আরবি ভাষায় যখন দাস প্রথা ছিল, তখন যে দাস আজাদ করে, মুক্ত করে গোলামকে, তাকে কি বলা হয়, মাওলা বলা হয়। মাওলা মানে মনিব, যে দাস মুক্ত করলো, আজাদ করলো। সুতরাং মানুষের ক্ষেত্রে মাওলা শব্দ ব্যবহার করা যেতে পারে, কিন্তু আলেম ওলামাদেরকে মাওলা না বলা, এটি ভারতীয় পরিভাষা, ভারত বাংলাদেশ পাকিস্তানের পরিভাষা, এটি কোনো শরীয়তের পরিভাষা নয়, আর আরবদের পরিভাষাও নয়, সুতরাং এটি ছেড়ে দেন। আরবদের পরিভাষা শেখ, ফাজিলতুল শেখ, শেখ অথবা ওর চাইতে বেশি একটু বাড়াবেন আরো ফাজিলতুল শেখ, সামাহাতুল শেখ, এইগুলি বিভিন্ন স্তরের তাদের ই আছে, তো এগুলি ব্যবহার করেন আমার মনে হয় ভালো।
ইলিয়াস সাহেবের তাবলীগ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কিভাবে তাবলীগ করতে হবে?
তাবলীগ করতে হবে আগামী সপ্তাহে, এর উত্তর দেবো ইনশাআল্লাহ। কেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করতে হবে, এর উত্তর আগামী সপ্তাহে দেবো, কারণ আজকে সময় নেই, আগামী সপ্তাহে বিস্তারিত উত্তর পাবেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর একটি হাদিস মিশকাতে আছে যে আবু দাউদ শরীফে রাফেল আয়াদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে ছেড়ে দিয়েছেন, তাহলে রাফেল আয়াদান না করলে গুনাহ হবে?
প্রশ্ন হচ্ছে যে একটি হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আবু দাউদে মিশকাতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়দান করেননি, জি, এই হাদিসটি আবু দাউদে আছে, আর আবু দাউদ যেই ব্যক্তি প্রশ্ন করেছেন উনি আমার সাথে দেখা করে আসবেন, দেখিয়ে দেবো খুলে, কারণ এখন আবু দাউদ এখানে নেই, লাইব্রেরিতে আছে। আবু দাউদ, ইমাম আবু দাউদ হাদিসটা উল্লেখ করার পরে বলছেন ওয়ালাম ইয়াসহ, এই হাদিসটি সহি নয়, ওয়ালাম লাম মানে না, আর ইয়াসহ মানে সহি নয়, বুঝলেন, ওয়ালাম ইয়াসহ হাদিসটি সহি শুদ্ধ না, যঈফ হাদিস, এক। আর এই একটি হাদিসের পাশে শত শত হাদিস আছে, রাফুল ইয়াদেনের দুই হাত উঠিয়ে নামাজ পড়া শত শত হাদিস আছে, সুতরাং হইচই করেন না, ওদেরকে খাবার দিতে দেন, আপনার কথা শুনেন। সুতরাং হাত, দুই হাত উঠিয়ে নামাজে প্রথম খানে, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময়, এসব জায়গায় রাফুল ইয়াদেন করে নামাজ পড়াই হচ্ছে সুন্নত। সুবিধাবাদী মুসলমান ওই জয়ীফটাই নেবেন আর সহিটাই নেবেন না, কেমন মুসলিম আপনি?
আমি নামাজ, রোজা ও অন্যান্য ইবাদত করি, কিন্তু আত্মীয় সমাজের সাথে ভালো আচরণ করতে পারি না, তাতে আমার ইবাদত আল্লাহ কবুল করেন।
এক ভাই জিজ্ঞাসা করেছেন, আমি নামাজ রোজা করি কিন্তু আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না, না, এটি আপনার উচিত না। আপনি ভালো নামাজি হইলে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন, কিন্তু যথাসাধ্য আপনি চেষ্টা করবেন ভালো সম্পর্ক রাখার, জরুরি না যে অর্থ দিতে হবে, গরিব মানুষ আপনি নিজে অর্থ দিতে পারেন না, কিন্তু কথা দিয়ে ফাবে কালিমাতেন তাইয়িবান ওয়াসাল বলছেন, ভালো কথা বলে। হ্যাঁ, রাফুল ইয়াদেন মানে দুই হাত উঠিয়ে নামাজ পড়া, নামাজে শুরুতে দুই হাত উঠিয়ে তাকবীর দেবেন, আর রুকুতে যাবেন আল্লাহু আকবার হাত উঠাবেন আবার কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত, আর তারপরে রুকু থেকে উঠলেন তখন করবেন, আর দুই রাকাত পড়ে যখন আত্তাহিয়াত পড়ে আবার উঠবেন, চার রাকাত বিশিষ্ট নামাজ বা তিন রাকাত বিশিষ্ট নামাজে, তখন আবার উঠে বলবেন আল্লাহু আকবার, রাফেল এদের করবেন। এই চারটি জায়গায় রাফেল এদের আছে, যে দুই হাত উঠানো, খানা পানি শুরু হয়ে গেছে, বাকি প্রশ্ন থেকে গেল, আপনাদের খাবার দেওয়া শুরু হয়ে গেছে, সময় শেষ হতে যাচ্ছে, আগামী সপ্তাহে প্রশ্নের উত্তর দেওয়া হবে বাকিগুলো ইনশাআল্লাহ। আমাদের কোন ভাই মৌখিক জিজ্ঞাসা করতে চাইছিলেন? হ্যাঁ, মায়ের জমি দিয়ে হজ করা এই জন্য বলে দেশের লোকেরা, যে যেটা জমি তার আছে, মানে তিনি যেটা প্রত্যেক সম্পত্তি পেয়েছেন সেটা হালাল তার জন্য। আপনাদের রিজিক যদি চাকরি হালাল টাকা হয় তাহলে কোনো দোষ নেই, এক কথায় হারাম পয়সা দিয়ে যাতে হজ না করানো হয়, এটি হচ্ছে উদ্দেশ্য। জমি বিক্রি করা জরুরি না, কেন জমি বিক্রি করবেন, ওই যে জাহেলদের কথা, কিন্তু এই জন্য বলা হয়েছে যে যাতে হালাল পয়সা দিয়ে হয়, আর যেটা উনি বাবার কাছ থেকে পেয়েছেন সেটা হালাল। উনি বাবা কোথা থেকে জমি পেয়েছেন ওটা দেখা দেখি না, কিন্তু উনি যেহেতু মানে বংশসূত্রে পেয়েছেন ওরা সাথে, সেজন্য তার জন্য হালাল। আপনি যদি আপনার চাকরি থেকে ইনকাম হালাল রুজি বা হালাল ব্যবসা করে দেন তাহলে সেটা হালাল। এমনকি আপনি যদি হারাম লুকিয়ে কোনো হারাম করেন, আপনার মা তো জানে না যে হারাম দিচ্ছেন, সেটা ওর জন্য হালাল, এটাও মনে রাখবেন। ও সরাসরি হারাম খাচ্ছেন আর জানছেও না যে আপনি হারাম দিচ্ছেন। যেই টাকা দিয়ে আপনি হজ করাবেন সেটা মায়ের জন্য হালাল। যেমন এখানে খাবার দেওয়া হচ্ছে আপনার জন্য হালাল, এমন এই খাবার চুরি করে আসলো হোটেল থেকে না পয়সা দিয়ে আসলো, বুঝা গেছে, ওটা দেখা দেখি না, আপনার হালাল আপনার জন্য। বেনামাজির জন্য ওয়াল্লাহি যারা বলছেন কাফের তার দোয়া করতে নিষেধ করছেন, কিন্তু তারপরেও আমাদের সমাজের লোকেরা বেনামাজিকে যেহেতু সহি মাসলা জানে না এবং বেশ কিছু আলমাদের ইখতিলাফ রয়েছে, সুতরাং বেনামাজিও যদি হয় আর আত্মীয় হয় বা তার কিছু ইসলামের খেদমত আছে, হয়তো মুসলিমদের সেবা টেবা করেছে, তাদের জন্য দোয়া করে আল্লাহ তুমি মাফ করে দাও। মোনাফেকের জন্য আল্লাহ পাকের কাছে আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ বলছেন 70 বার করে দোয়া করলে আমি মাফ করবো না। তো যদি দোয়া করেন আল্লাহর ফয়সালা থাকে জানাবে নামাজিকে মাফ করবো না, তাহলে আমার দোয়া আপনার দোয়া কিছু দোয়াতে কাজ হবে না, কিন্তু দোয়া করেন আল্লাহ তুমি মাফ, তোমার দরবারে যদি মাফের যোগ্য আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমার যোগ্য হলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কারণ হইতে পারে আল্লাহর রহমত হইতে পারে, মাসলা ইখতিলাফি রয়েছে। আমাদের এক ভাই গিয়াসউদ্দিন ভাই এখানে 91 থাকেন, আগে আসতেন নিয়মিত, এখন হয়তো আসতে পারেন, ওনার মা মারা গেছে, আজকে টেলিফোন করেছিলেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন জান্নাতবাসী করে তার মাকে, আল্লাহ যেন কবর আজাব দূর করে দেয়, আল্লাহ পাক যেন আখিরাত সুখী করেন, আল্লাহ পাক যেন তাদের আত্মীয় স্বজনদেরকে আল্লাহ সান্ত্বনা দান করেন। বেনামাজি বেঁচে আছে, মারা গেছে, বললাম তো মারা গেছে, দোয়া করেন আল্লাহ তুমি যদি তোমার ক্ষমা থাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি রহম করো মাফ করে দাও, হইতে পারে আল্লাহ মাফ করতে পারে, দোয়া করবেন। তারা অজ্ঞ জানতেন না, ওরা আমাদের দেশের লোকেরা তাস খেলাকে অপরাধ মনে করে কিন্তু নামাজ ছাড়াকে অপরাধ মনে করে, ঠিক না? অথচ তাস খেলা যদি জুয়ার সাথে না হয় তো শুধু সময় নষ্ট করে, এর বেশি কিছু না। তাস খেলাকে আমাদের দেশে চরম বড় অপরাধ মনে করে, কিন্তু বেনামাজি উঠানে বসে গান শুনছে বাজনা শুনছে আর ওইদিকে নামাজিরা নামাজ পড়ে আসছে, রাস্তায় বসে আছে, কিছুই বলার মতো ক্ষমতা নেই আর বলছেও না। ছেলে নাতি আত্মীয় স্বজন বংশ মুরব্বী মুসল্লি একাই নামাজ পড়ে আসছে, ওরা বসে আছে রাস্তার উপরে। তাস খেলা বড় অপরাধ কিন্তু নামাজ ছাড়া বড় অপরাধ নয়, অথচ নামাজ ছাড়া শিরকের মতো বড় অপরাধ, খুনের চাইতে বড় অপরাধ, জেনার চাইতে বড় অপরাধ, জুয়া খেলার চাইতে বড় অপরাধ, হারাম খাওয়ার চাইতে বড় অপরাধ নামাজ ছাড়া। কিন্তু আমাদের মুসলিম সমাজ জানেন না, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের জাহেল মানুষরা জানে না যে নামাজ ছাড়লে কত বড় পাপ হয়। জি।